আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আমি সুগুপ্তা নসরিন কুইন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশ নির্বাচন কমিশন ২৩ এপ্রিল থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করবে।
ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন।
গণমাধ্যমের স্বাধীনতার দিক থেকে ২০১৯ সালে বাংলাদেশের অবস্থান তার আগের বছরের তুলনায় অবনতি ঘটেছে।
আর কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
দেশের সপ্তদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃতীয় দফায় ভোট গ্রহণে আরো বাড়ছে বাহিনীর সংখ্যা।
এছাড়াও রয়েছে নিয়মিত আয়োজন আলাপন, আজকের বিষয় রোহিঙ্গা প্রত্যাবাসন ও ভবিষ্যৎ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। ২০১৬র প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতার বিষয়ে মুলারের তদন্ত, যুক্তরাষ্ট্রের বর্তমান এবং সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের বিচার কাজে বাধা দেওয়ার বিষয়ে একটা আভাস দিচ্ছে এবং নির্বাচনের পর যেসব সিদ্ধান্ত নেওয়া হয় তার যথার্থতা প্রমাণ করে। তবে একই সঙ্গে বৃহস্পতিবার বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত রিপোর্টটি সতর্ক করে দেয় যে আমেরিকান গণতন্ত্রকে খর্ব করার লক্ষ্যে মস্কোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রাক্তন এবং জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা বিশেষভাবে সতর্ক করে দিয়েছেন যে বিশেষ কৌঁসুলির এই রিপোর্টে প্রমাণ পাওয়া যায় যে রাশিয়া তার লক্ষ্য হাসিলের জন্য মস্কোর হয়ে কাজ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাজে লাগাতে সক্ষম হয়। যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে প্রায় ২২ মাস তদন্তের পর গত মার্চ মাসে মুলার কংগ্রেসে তার তদন্তটি জমা দেন এবং ২৪শে মার্চ যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার ওই তদন্তের একটি সারসংক্ষেপ কংগ্রেসের সামনে উপস্থাপন করেছিলেন। বাংলাদেশের নির্বাচন কমিশন ২৩শে এপ্রিল থেকে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করবে আর ভোটার তালিকায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যাতে অন্তর্ভুক্ত হতে না পারে সে ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ও লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
ব্যাপারে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রামের ৩২টি উপজেলাকে বিশেষ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে আর এসব উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনওকে প্রধান করে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে ওইসব এলাকায় ওই বিশেষ কমিটির সুপারিশ ছাড়া কারো নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। রোহিঙ্গাদের ভোটার হওয়ার জন্য কেউ কোনোভাবে সহযোগিতা করলে ফৌজদারি আইনে মামলা করার কথাও বলা হয়েছে। এদিকে পুরনো তালিকায় কোনো রোহিঙ্গার নাম থাকলে তা বাদ দেওয়ার জন্য নির্দেশনায় বলা হয়। ২০১০ সালে আবেদন করা ৫০,০০০ রোহিঙ্গাকে ওই সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। ২০১৩ সালে ১৭,০০০ রোহিঙ্গার নাম বাদ দেওয়া হয় এবং এরপর থেকে এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
গণমাধ্যমের স্বাধীনতার দিক থেকে ২০১৯ সালে বাংলাদেশের অবস্থান তার আগের বছরের তুলনায় অবনতি ঘটেছে। গণমাধ্যম এবং গণমাধ্যমে কর্মীদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা প্যারিস ভিত্তিক রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর প্রকাশিত বৈশ্বিক মুক্ত গণমাধ্যম সূচক ২০১৯-এ বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ৪ ধাপ অবনতি ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আমাদের অপর ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এবছর ১৫০তম, যা তার আগের বছর ছিল ১৪৬তম। আরএসএফ এর পর্যবেক্ষণে বলা হয়েছে বাংলাদেশের সাংবাদিকরা সহিংসতা, অহেতুক গ্রেপ্তার এবং অন্যান্য নিপীড়নের শিকার হচ্ছেন। সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ও পাকিস্তানের অবস্থান পূর্তির দিকে থাকলেও দুই দেশই গণমাধ্যমের স্বাধীনতায় বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। ভারত ও পাকিস্তানের সূচক ২০১৯ সালে ২ ও ৩ ধাপ নেমে যথা যথাক্রমে 140 এবং 142তম অবস্থানে রয়েছে। নেপালের অবস্থান গত বছরের মতো এবারও 106তম অবস্থানে অপরিবর্তিত রয়েছে। সূচকে ইউরোপের দেশ নরওয়ে টানা তৃতীয়বারের মতো শীর্ষে রয়েছে এবং তলানিতে রয়েছে মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
ফরাসি প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রন আজ জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক প্রতিনিধির সঙ্গে নটরডাম ক্যাথিড্রালের মারাত্মক অগ্নিকাণ্ড পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৈঠক করেন। ম্যাক্রো শুক্রবার এলিসে প্যালেসে ইউনেস্কোর প্রতিনিধিদের সঙ্গে মিলিত হন। 1991 সালে নটরডাম ক্যাথিড্রালকে ইউনেস্কো ঐতিহ্যবাহী নিদর্শনের মর্যাদা দেয়। ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের পরিচালক বলেন, মধ্যযুগের স্থাপত্যশিল্প নটরডামের 2/3 একেবারেই পুড়ে গেছে। ম্যাক্রো বলেছেন, তিনি চান 2024 সালের মধ্যে এই আইকনিক দৃষ্টিনন্দন স্থাপত্যের পুনর্নির্মাণ কাজ সম্পন্ন করতে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন, যে সময় তিনি দিয়েছেন তা বাস্তবিক পক্ষে করা সম্ভব নয় এবং পুনর্নির্মাণের কাজ ওই সময়ের মধ্যে সম্পন্ন হবে না। নর্দার্ন আয়ারল্যান্ডের বৃহস্পতিবার বন্দুকের গুলিতে একজন মহিলা সাংবাদিক প্রাণ হারিয়েছেন। পুলিশের উপপ্রধান মার্ক হ্যামিল্টন এক বিবৃতিতে জানিয়েছেন, লন্ডনডেরির ক্রেগন শহরের ওই বন্দুক হামলাকে সন্ত্রাসী আক্রমণ হিসেবেই বিবেচনা করা হচ্ছে এবং পুলিশ ওই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করবে। এক টুইটার বার্তায় বলা হয়েছে, 29 বছর বয়সে স্থানীয় সাংবাদিক লিওনাল ও'নিল অন্য আরেকটি মহিলার পাশেই দাঁড়িয়েছিলেন। গুলি লাগার পরপরই পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের ল্যান্ডরোভার গাড়ির পাশেই তিনি পড়ে গেলেন। তিনি ওই টুইট বার্তায় বলেছেন, আমি অ্যাম্বুলেন্স ডেকেছিলাম, তবে পুলিশ তাকে গাড়ির পেছনের সিটে তুলে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালে তার মৃত্যু হয়। নর্দার্ন আয়ারল্যান্ডের দুটি বড় রাজনৈতিক দল আইরিশ রিপাবলিকান পার্টি সিনফেন এবং ব্রিটিশপন্থী ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি ওই ঘটনার নিন্দা জানিয়েছে। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক জানিয়েছেন যে, সপ্তদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোট গ্রহণে সেনাবাহিনীর সংখ্যা আরও বাড়ানো হবে। এ বিষয়টি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
দ্বিতীয় দফার ভোটে মোট 194 কোম্পানি বাহিনী ব্যবহার করা হয়। প্রায় 80% বুথে আধার সেনা মোতায়েন করা হয়েছিল। আজ সেই প্রসঙ্গ উল্লেখ করে অজয় নায়েক বলেন, অতিরিক্ত বাহিনী দিয়ে ভোট করায় দ্বিতীয় দফায় ভালো ভোট হয়েছে, তাই তৃতীয় দফায় আরও 50 কোম্পানি বাহিনী চাওয়া হবে। এতে 90% বুথে বাহিনী দেওয়া সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন। আগামী মঙ্গলবার 23 এপ্রিল গোটা দেশের সাথে পশ্চিমবঙ্গেও তৃতীয় দফার ভোট। ওই দিন বালুরঘাট, মালদাহ উত্তর, মালদাহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ এই 5টি কেন্দ্রে ভোট গ্রহণ। বাহিনীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি অজয় নায়েক আরও জানিয়েছেন, অর্ণব রায়ের জায়গায় নোডাল অফিসার হিসেবে নদিয়ার জন্য অফিসার নিয়োগ করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে আর কোনো খোঁজ মিলছে না নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায়ের। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
মালির প্রধানমন্ত্রী এবং তার সরকারের সদস্যরা বৃহস্পতিবার ক্ষমতা ছেড়ে দিয়েছেন। প্রেসিডেন্ট ইব্রাহিম বোবে কেইটেরে দপ্তর থেকে বলা হয় যে, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ও তার সরকারের অন্যান্য সদস্যরা ইস্তফা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও তার সরকারের অন্যান্য সদস্যদের ইস্তফাপত্র গ্রহণ করেছে। দেশের মধ্যাঞ্চলে সহিংসতা বেড়ে যাওয়ার কারণে তারা ওই পদক্ষেপ নেন, যার মধ্যে রয়েছে গত মাসে ফুলানি সম্প্রদায়ের 160 জনের নৃশংস হত্যাকাণ্ড। ডোগন গোষ্ঠী এবং ওই গণহত্যা চালিয়েছে বলেই সন্দেহ করা হচ্ছে। জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, গত বছর ফুলান এবং ডোগন সম্প্রদায়ের মধ্যে লড়াইয়ে অন্তত 600 মহিলা প্রাণ হারিয়েছে। গুড ফ্রাইডে উপলক্ষে খ্রিস্টান ধর্মপ্রাণ মানুষ হাজার বছরের প্রাচীন নুড়ি পাথর বেছানো গলিপথ দিয়ে পুরাতন জেরুজালেম শহর, যেখানে প্রভু যীশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল সেখানে যান। গুড ফ্রাইডে উপলক্ষে প্রচণ্ড ধর্মপ্রাণ মানুষ কাঁধে করে বিশাল আকৃতির ক্রুশ বহন করেন। প্রথাগত ওই মিছিলে অন্যান্যরা ধর্মগ্রন্থ থেকে বাণী পাঠ করেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বেতারে, মিডিয়াম ওয়েভ 190 মিটারে আর 1575 কিলোহার্টজে এবং ফেসবুকে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কিংবা তাঁর প্রচার অভিযানের সহযোগীরা ওই নির্বাচনে রুশ হস্তক্ষেপের ব্যাপারে সম্পৃক্ত ছিলেন কিনা সে সম্পর্কে রবার্ট মুলারের নেতৃত্বে 22 মাস ব্যাপী তদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার 448 পাতার যে রিপোর্ট প্রকাশ করা হয় তাতে বলা হয়েছে যে ট্রাম্প এবং তার সহযোগীদের এরকম কোনো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। এই বহুল আলোচিত তদন্ত সম্পর্কে টেক্সাসের ANM বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মেহনাজ মোমেনের সঙ্গে এখন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে সরাসরি কথা বলছেন সহকর্মী আনিস আহমেদ।
ডক্টর মেহনাজ মোমেন, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
বহুল আলোচিত মুলার রিপোর্ট সম্পর্কে প্রতীক্ষা, প্রত্যাশা, উদ্বেগ, উৎকণ্ঠা ছিল বিভিন্ন পক্ষের মনে। গতকাল অল্প কিছু অংশ উজ্জ্ব রেখে পুরো রিপোর্টেই প্রায় প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। এই রিপোর্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা 2016 সালে তাঁর নির্বাচনী প্রচার অভিযানের লোকেরাই কেউই রুশ হস্তক্ষেপে সহযোগিতা করেননি সে কথা উল্লেখ করা হয়েছে। তো এই ফলাফল রিপাবলিকান দলের মনোবল বৃদ্ধিতে কতটুকু সহায়ক হয়েছে আর এ নিয়ে ডেমোক্রেটদের ভাবনাই বা কি?
প্রথমে রিপোর্টটা সম্পর্কে কিছু কথা বলা দরকার। এটা রিপোর্টটা সম্পর্কে এরকম প্রত্যাশা ছিল যে এটা আমাদেরকে একদম নিশ্চিত করবে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সহযোগীদের তাদের কি পরিমাণে রুশ হস্তক্ষেপের সাথে তারা জড়িত ছিলেন এবং কি পরিমাণে আপনার যেটা বলছে কলিউশন আর অবস্ট্রাকশন অফ জাস্টিস হয়েছে। কিন্তু এই রিপোর্টটি আসলে কোনো শেষ কথা নয়। এটি রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে এই রিপোর্টটি অ্যাকচুয়ালি কিছুটা বলতে গেলে এটা এটা শুরুর কথা বলা যায়, কারণ এই রিপোর্টটি যে কাজটি করছে তাদের দায়িত্বটা কংগ্রেসের হাতে দিয়ে দিচ্ছে। এই রিপোর্টটি বুঝতে গেলে আরেকটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে যে আমেরিকার যে গভর্নমেন্টের সিস্টেম, যে রাষ্ট্র ব্যবস্থা, এটা কিন্তু 3টা কো ইকুয়াল ব্রাঞ্চের উপর নির্ভরশীল। কাজে একটা স্পেশাল ইনভেস্টিগেশন যে দায়িত্ব থাকে সেটা কিন্তু প্রেসিডেন্টকে এভাবে করে অ্যাকাউন্টেবল যদি যখন হোল্ড করে বা প্রেসিডেন্টকে মানে এমন ভাবে যদি অ্যাকাউন্টেবল হোল্ড করে সেই দায়িত্বটা বা সেই ক্ষমতা স্পেশাল কাউন্সিলের আসলে অতখানি নাই। স্পেশাল কাউন্সিল যেটা করছে, যার এই ক্ষমতা আছে, কংগ্রেস আর 2টি ব্রাঞ্চ, কংগ্রেস এবং সুপ্রিম কোর্টের এই ক্ষমতা আছে, তাদের হাতে এই দায়িত্বটা দিয়ে দিচ্ছে। এবং এই রিপোর্টে কিন্তু যেটা বললেন 448 পাতা এত বড় এবং এত ব্যাপকভাবে ছোট ছোট বিষয়গুলো খুঁটিয়ে দেখা হয়েছে। আপনি যদি এখানে একটা বিষয়ের উপর গুরুত্ব দেন যে কত রুশ হস্তক্ষেপ পাওয়া গেছে কি যায়নি, হ্যাঁ সেটার একটা জেনারেল উত্তর পাওয়া যায়, কিন্তু আপনি যদি ডিটেইল গুলো দেখেন হ্যাঁ তখন কিন্তু এর উত্তরগুলো আরো অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এখানে দেখা গেছে রুশ হস্তক্ষেপ পাওয়া যায়নি কিন্তু ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সহযোগী দ্বারা 140 বার আপনার রুশ গভর্নমেন্টের কারো না কারোর সাথে তাদের সংযোগ হয়েছে, মানে 140 কন্ট্যাক্ট বলছে। এবং এই প্রতিটা কন্ট্যাক্টেরও কিন্তু ডেপথ অফ কানেকশন ডিফারেন্ট। তো এই পুরো কাহিনীটাকে যদি একত্র করা যায় তখন কিন্তু চিত্রটা ডিফারেন্ট হয়। হ্যাঁ, কাজে রিপোর্টের জাস্ট আপনার সামারি বা ফলাফল বা যেভাবে এটাকে প্রজেক্ট করা হচ্ছে সেই করছে কিনা শুধু সেটা দেখে রিপোর্টটা বোঝা যাবে না। রিপোর্টটা কিন্তু অনেক, এর মধ্যে অনেক কিছু আছে আবার যে জিনিসগুলো নাই। যেমন অনেক কিছু আপনার যেগুলো রিগ্রেট করা হয়েছে সেগুলো বেশিরভাগই কিন্তু মানে 69% রিগ্রেট করা হয়েছে যেটা অনগোয়িং ইনভেস্টিগেশন। কাজে এই রিপোর্টটা অনেক অনেক কিছু যেগুলো বলছে না সেগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য।
সেটা ঠিক যে এই তদন্ত রিপোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্য তদন্তকারীদের উপর হস্তক্ষেপ এমনকি বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারকে সরিয়ে দেওয়ার চেষ্টার কথাও বলা হয়েছে। তিনি নির্দেশ দিয়েছেন তার স্টাফকে, কিন্তু সেটা শেষ পর্যন্ত কার্যকর তিনি করেননি। অন্তত এরকম 11টি দৃষ্টান্ত এই রিপোর্টেই রয়েছে যেখানে সন্দেহ করা হচ্ছে যে প্রেসিডেন্ট এই তদন্তে হস্তক্ষেপ করেছিলেন। তো এই বিষয়টি কতদূর গড়াতে পারে বলে আপনি মনে করেন?
দেখেন, রিপাবলিকান পার্টি বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সহযোগীরা একটা ব্যাপারে খুব দক্ষ, তারা যে কোনো জিনিসকে রিডিফাইন করতে পারে। আপনি যদি দেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইভেন নিজে একটা টুইটও করেছেন, যেখানে টুইটটা এরকম যে নো কলিউশন নো অবস্ট্রাকশন, কিন্তু এই কথাটি কিন্তু একদমই সত্য না। কারণ নো কলিউশন ঠিকই পাওয়া গেছে যে রুশ হস্তক্ষেপ পায়ের আপনার ওরকম প্রমাণ পাওয়া যায় নাই, কিন্তু নো অবস্ট্রাকশন যেটা বলা হচ্ছে সেটা কিন্তু পাওয়া যায় নাই। বরং বারবার এখানে উল্লেখ আছে, বারবার বিভিন্ন ঘটনায় যেভাবে করে প্রেসিডেন্ট ট্রাম্প আপনার এই তদন্তকারীদের উপর হস্তক্ষেপ করার চেষ্টা করেছেন, বিশেষ করে যে রবার্ট মুলারকে সরিয়ে দেওয়ার কথা, এটা উনি কিন্তু আদেশ দিয়েছিলেন, উনার অধস্তন কর্মচারী সে আদেশ পালন করেনি। কাজে এই এই দুটো জিনিসকে একত্র করে দেখা হচ্ছে, কিন্তু দুটো জিনিস কিন্তু একত্র একদমই না। হ্যাঁ, তারপর যেটা পাওয়া যায়নি সেটা হচ্ছে কনস্পিরেসি, কিন্তু যে ধরনের ওই কন্ট্যাক্ট গুলো পাওয়া গেছে ওখানেও অনেক কিছু থাকতে পারে, এবং এটা এখন সম্পূর্ণ ডিপেন্ড করছে কংগ্রেসের উপর, কংগ্রেস এটাকে নিয়ে কতদূর যাবে। কংগ্রেস যদি এটাকে অলরেডি অনেক অনেকগুলো ছোট ছোট ইনভেস্টিগেশন শুরু হয়েছে, আমার কাছে যেটা মনে হয় যে আপনার কংগ্রেস ছোট ছোট পদক্ষেপ নেবে, প্রতিটা জিনিসের যেই আপনার অবস্ট্রাকশন অব জাস্টিস দেখা গেছে সেগুলোর হয়তো ছোট ছোট ইনভেস্টিগেশন শুরু হবে, এটা আমার কাছে মনে হয়।
জি, ন্যান্সি পেলোসি অবশ্য বলেছেন যে রবার্ট মুলার নিজে এসে এ ব্যাপারে যদি কিছু বলেন, এবং সেই উইটনেস যেটা কংগ্রেসের সাধারণত সাক্ষ্য প্রদানের একটা ব্যাপার আছে, সেখানে অন্যান্য ইন্টারপ্রিটেশনের বাইরে রবার্ট মুলারের নিজস্ব ফ্রম হর্সেস মাউথ যাকে বলে সেটাও শোনা যাবে। তো ডেমোক্রেটরা শেষ পর্যন্ত এই সব অভিযোগকে কেন্দ্র করে প্রেসিডেন্টকে ইম্পিচ বা অভিশংসন করার কি চেষ্টা করবেন?
আমার কাছে মনে হয় ন্যান্সি পেলোসি, মানে উনি এই রিপোর্ট বেরোনোর আগে অবশ্য উনি বলেছে যে উনি ইমপিচমেন্টে সময় নষ্ট করতে চান না। হ্যাঁ, এবং আমার কাছে এটা মনে হচ্ছে যে ডেমোক্রেটদের এখন পদক্ষেপ বড় একটা ইমপিচমেন্টে না গিয়ে এই ছোট ছোট ইনভেস্টিগেশনে করা। এবং এখানে আরেকটা প্রবলেমেটিক ব্যাপার আছে রিপোর্ট সম্পর্কে, যেমন এই রিপোর্টের অনেক বড় একটা অংশ 22 পাতা এসছে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, হ্যাঁ, যেখানে বলা হচ্ছে যে রুশ সরকার আপনার সোশ্যাল মিডিয়া দ্বারা চেষ্টা করেছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে এবং হিলারি ক্লিনটনের বিপক্ষে অনেক ধরনের মিথ্যা তথ্য দিয়ে মানুষকে প্রভাবিত করার। এখন এটা যদি সর্বৈব সত্যিও হয়ে থাকে, এইটার জন্য কাউকে কিভাবে অ্যাকাউন্টেবল করা যায়, এটা কিন্তু মানে এটার কোনো নজির নাই। এটা এটা আমরা কিভাবে করব, এটা একদম নতুন একটা ব্যাপার হবে। এখানে অনেক অনেক জিনিস আছে যেগুলো আর কি খুব ট্যাঞ্জিবল আপনার এভিডেন্স না, বা এগুলো ধরেন আমরা যদি দেখতেও পাই, কিন্তু এগুলোর জন্য কোনো নিয়ম নীতি এগুলো এখনো প্রতিষ্ঠিত হয় নাই। কাজে আমার কাছে মনে হয় ইমপিচমেন্টে না গিয়ে তারা যেটা করবে, কারণ এখানে অনেক অনেক জিনিস ছোট ছোট জিনিস আছে যেখানে কি বলে অবস্ট্রাকশন অফ জাস্টিস, যেটা সেটার উপরে 181 পাতাই সেটার উপরে সেখানে অনেক আছে। তারপর 14টা ক্রিমিনাল অ্যাক্টিভিটি মুলার রিপোর্ট বলেছে যে এগুলোর আপনার আরো এগুলোকে আরো ইনভেস্টিগেট করা উচিত, তো এগুলোতে হয়তো তারা মনোযোগ দিবে। এবং এই ছোট ছোট জিনিসগুলো আপনার অনেক সবগুলো হয়তো হবে না, কিন্তু কিছু কিছু জিনিস অনেক বড় হয়ে দেখা দিতে
পারে। জি, পরিশেষে আরেকটা কথা আপনার কাছে জানতে চাই যে সামগ্রিকভাবে 2020 সালের নির্বাচনে, প্রেসিডেন্ট নির্বাচনে এই মুলার রিপোর্টের কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন?
নির্বাচনের ক্ষেত্রে একটা, এটা তো অবশ্যই, যে জিনিস যখন নির্বাচনী প্রচারণা দেখা যায় দুটো জিনিস হয়, একটা হচ্ছে যে আমার পক্ষে আমি কি নীতি আমি পুশ করব যেগুলো আমি বলছি যে আমাকে ডিফাইন করে, আরেকটা হচ্ছে আমার প্রতিপক্ষের কথা। তো মুলার রিপোর্টটা যখনই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে ক্রিটিসাইজ করা হবে, এটা তো একটা সাংঘাতিক বড় জিনিস হবে, কিন্তু ডেমোক্রেটদের সাবধান থাকতে হবে যে এই ব্যালেন্সটা যাতে থাকে, মানে তাদের নির্বাচনী প্রচার যাতে সবকিছুই খালি মানে ট্রাম্পের এগেনস্টে না হয়, তাদের যে বলার কথা তাদের যে নীতিমালা সেটাও যাতে সামনে আসে। এখন এই 2020 প্রচারণা শুরু হয়ে গেছে এবং আমরা দেখেছি কিছু কিছু জিনিস, যেমন মেডিকেয়ার ফর অল, এই জিনিসগুলো অলরেডি উঠে আসছে, যেটা যেটা দিয়ে ডেমোক্রেটরা বলতে চাচ্ছে যে এটা হচ্ছে তাদের নীতিমালা। হ্যাঁ, এখন এটাতে সব ডেমোক্রেটদের সার্বিক সমর্থন নাও থাকতে পারে, কিন্তু এটা অলরেডি একটা মেডিকেয়ার ফর অল, আমি বলবো যে একটা পলিটিক্যাল ডিসকোর্সে, মেইন স্ট্রিম ডিসকোর্সে অলরেডি চলে
এসেছে। হ্যাঁ, কারণ এই নির্বাচনে এই মুলার রিপোর্টটা আবার অনেকে বলছেন যে রিপাবলিকান পার্টির পক্ষেই কাজ করতে পারে,
কাজ করতে, যদি এটাই কেন্দ্রীয় বিষয় হয়ে যায় তাহলে এটা কাজ করতে পারে। আমার কাছে মনে হয় এই রিপোর্টটি যদি ধরেন আরো এক বছর কি ছ মাস আগেও হতো, তাহলেও এটা এইটাকে ঘিরে নির্বাচনী প্রচারণা অনেক বেশি হতে পারত। এখন যেহেতু এটা আমরা 2019 এ চলে এসেছি, এই প্রচারণা অলরেডি শুরু হয়ে গেছে, মানে একটা ডেফিনিশন নির্বাচনী প্রচারণা কেমন হবে এটার মধ্যে চলে এসছে, এখন মুলার রিপোর্টকে এটার সাথে ফিট করাতে হবে। কাজে এই ব্যালেন্সটা থাকতে হবে যে প্রতিটা জিনিস যাতে অ্যান্টাই ট্রাম্প না হয়, মানে ডেমোক্রেটিক নীতি যে নীতিগুলো ভীষণ ভিন্ন হওয়া উচিত ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থেকে, সেগুলো কি হবে সেটার একটা সামগ্রিক চেহারা থাকতে হবে। এবং অলরেডি দেখা যাচ্ছে এই পদক্ষেপ যারা নিচ্ছেন, যে যে প্রার্থী তাদের পলিসি প্রেজেন্ট করছেন, তারা কিন্তু আপনার অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে।
ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে আমরা আবার ফিরে আসব। আজকেই বাংলাদেশ সময় রাত 11:15, ভারতের সময় রাত 10:45, সরাসরি ফেসবুকে। শ্রোতা দর্শকদের কাছে অনুরোধ রইল, আপনার তখন থাকবেন আবারও আমাদের সঙ্গে। ধন্যবাদ ডক্টর মেহনাজ মোমেন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন আলাপন। আজকের বিষয় রোহিঙ্গা প্রত্যাবাসন ও ভবিষ্যৎ। অনুষ্ঠানটি সঞ্চালন করছেন রোকেয়া হায়দার ও তাওহিদুল ইসলাম।
ধন্যবাদ শেগুফতা। তাওহিদ, তাহলে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শুরু করব। তার আগে আমি শ্রোতা দর্শকদের বলে রাখি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা আলোচনা করছি, যেমন শেগুফতা বলেই দিলেন, রোহিঙ্গা বিষয়ে, তাদের প্রত্যাবাসন বিষয় নিয়ে, সম্ভাবনা ভবিষ্যৎ কি হতে পারে সে বিষয়ে। এবং তাওহিদ, আমাদের প্যানেলে কারা আছেন?
আপু, আমাদের সঙ্গে প্যানেলে দুজন রয়েছেন। একজন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, এবং ঢাকা থেকেই আর একজন রয়েছেন শরণার্থী ও অভিবাসন বিষয়ক বিশ্লেষক আসিফ মনির।
আচ্ছা, তারা কি লাইনে আছেন?
আপনারা দুজন কি আমাদের শুনতে পাচ্ছেন?
হ্যালো,
জি, আমাদের শুনতে পাচ্ছি। আপনাদের দুজনকে অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা, এই কারণে যে আমরা
সময় করে আমাদের সঙ্গে এতক্ষণ থাকছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
জি আপু, আমরা আসলে আজকে আলোচনা যেটা করব, তার আগে শ্রোতা এবং দর্শক যারা রয়েছেন আমাদের সঙ্গে, তাদের একটু জানিয়ে দিই যে সব শেষ দফায় মিয়ানমারের রাখাইন থেকে নির্যাতিত হয়ে যেসব রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন, তারাও প্রায় দু বছর ধরে বাংলাদেশে রয়েছে।
হ্যাঁ, 25 আগস্ট দু বছর পূর্ণ হবে।
জি, কিন্তু এখন পর্যন্ত মিয়ানমার বারবার অঙ্গীকার করলেও কোনো রোহিঙ্গা ফেরত যাননি অথবা ফেরত নেয়নি মিয়ানমার। সেই
বাস্তবতা প্রথমে বলে নিতে চাই যে বাংলাদেশ সরকার কিন্তু বলেছেন যে যারা ফিরে যেতে ইচ্ছুক, স্বেচ্ছায় যারা ফিরে যাবে, তাদের তারা প্রত্যাবাসনে সাহায্য করবেন। যেমন প্রায় দুই বছর ধরে তারা প্রায় 1 কোটি মানুষকে শরণার্থী শিবিরে আশ্রয় দিয়েছেন। কক্সবাজারে বিশাল জায়গা জুড়ে তারা রয়েছেন, এবং বাংলাদেশ সরকার এবং সেখানকার মানুষ, শুধু কক্সবাজারের মানুষ না, বাংলাদেশের মানুষ, তারা অনেক সাহায্য সমর্থন দিয়ে যাচ্ছে।
এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সবশেষ গতকালই আসলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, তিনি মিয়ানমারের সমালোচনা করেছে এই বলে যে মিয়ানমার বারবার অঙ্গীকার করছে, আশ্বাস দিচ্ছে, কিন্তু রোহিঙ্গা নাগরিকদের
নিয়ে যাওয়ার জন্য সেই ধরনের কোনো ব্যবস্থা তারা নিচ্ছেন না বা করছেন না, এবং সেই সদিচ্ছাটাও ঠিক প্রকাশ পাচ্ছে না। আর সম্প্রতি মিয়ানমারের মানে যারা নাগরিক তাদের বিষয়ে একটি সরকার নিয়েছিলেন তাদের সিদ্ধান্ত মিয়ানমার সরকার, সেটাতেও তো সেইভাবে প্রতিফলিত হয় না যে এই রাখাইন রাজ্যের যারা শরণার্থী রোহিঙ্গা তাদের অবস্থা কি দাঁড়াবে।
জি আপা, এবং সে কারণেই আসলে আমরা প্রথমে একটু মিয়ানমারের পরিস্থিতি কি সেটা জেনে তারপর আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আসতে চাই। কারণ
আমরা কি শাকিলের কাছে যাব নাকি?
শাকিল আমাদের কক্সবাজার সংবাদদাতা, তিনি আমাদের সঙ্গে আছেন, তার কাছে জানবো। তার আগে আমরা একটু ডক্টর ইমতিয়াজ আহমেদের কাছে যাই।
হ্যাঁ বেশ
জি, ডক্টর ইমতিয়াজ আহমেদ, শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই যে গত জানুয়ারিতে মিয়ানমারে সংবিধান সংশোধনের একটি প্রস্তাব পাশ হয়েছে, যদিও সেই প্রস্তাব পাশ হওয়ার সময় সংসদে যারা রয়েছেন সেনাবাহিনী সংরক্ষিত সদস্য তারা প্রচণ্ড হট্টগোল করেছেন, সব মিলে সেই সংবিধান সংশোধনের এখন পর্যন্ত কি উদ্যোগ আপনি দেখতে পাচ্ছেন, এবং সেই উদ্যোগের কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কি কোনোভাবে ত্বরান্বিত হতে পারে অথবা কোনোভাবে বাধাগ্রস্ত হতে পারে?
ধন্যবাদ। হ্যাঁ,
আসলে প্রথম যে জিনিসটা করা দরকার সেটা হলো তাদের সংবিধানে হয় নতুন একটা আইন বা কোনো একটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এমন একটা ব্যবস্থা করা দরকার যেখানে এক ধরনের স্বীকৃতি বা স্বীকৃতি হবে সেই বিষয়টা নিশ্চিত হবে, কারণ যেই নিয়মগুলো এখন আছে বর্তমানে সেখানে প্রত্যাবর্তন করে খুব একটা কিছু পাওয়া যাবে না, এবং যারা যাওয়ার কথা তারাও আমি মনে করি না যে তারা যাবেন। তো সেই জায়গায় বড় একটা পদক্ষেপ হলো সংবিধানের পরিবর্তন। এখন কতখানি কিভাবে এবং পরিবর্তন একটা জিনিস সেটাকে মেনে নেওয়া ওই ওই জায়গাটাই হলো বড় কথা, এবং সেদিকেই আমি মনে করি যে বড় ধরনের নজর দেওয়া প্রয়োজন।
জি
না, আমি যেতে চাই আসিফ মুনিরের কাছে, কারণ তিনি শরণার্থীদের নিয়ে অভিবাসন নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। একটি প্রশ্ন বারবারই উঠছে ভাষান্তরে কিছু সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের সরিয়ে নেয়ার ব্যাপারে। অনেকে উদ্বেগ প্রকাশ করছেন যে জাতিসংঘ সাহায্য করলেও, ইউএনএইচসিআর এবং বিভিন্ন দেশ এতে সমর্থন দিলেও জায়গাটি রোহিঙ্গাদের জন্য নিরাপদ নয়, সেখানে যদি যাদেরকে সরিয়ে নেওয়া হবে তারা বিপদমুক্ত হবে না, মানে জায়গাটির অবস্থানের কারণে। তো এটা একটি চর এলাকা এবং সেই জন্যই তারা উদ্বিগ্ন, এবং কোনো রোহিঙ্গা শরণার্থী এ পর্যন্ত স্বেচ্ছায় সেখানেও যেতে চাচ্ছেন না। তো আসিফ মুনির, আপনি কি মনে করেন যে ওই জায়গায় যদি সামান্য কিছু সংখ্যক হলেও তাদেরকে সরিয়ে নেওয়া যায় তাদের জীবনযাত্রাটি কেমন হতে পারে, এবং তার জন্য তাদেরকে ইনসেন্টিভ কি দেওয়া উচিত যে সেখানে গিয়ে বসবাস করতে পারবেন, কিভাবে থাকবেন, কি হতে পারে? আসিফ মুনির
জি ধন্যবাদ। যেটা দরকার যে এখন সময় এসেছে দীর্ঘকালীন ভাবে চিন্তা করার জন্য। এই ভাষান্তরের যে চিন্তাটি সেটা আসলে বলা চলে যে সাময়িক একটা সমাধানের চিন্তার জায়গা, কারণ এখানে যে স্থান রয়েছে, যে ব্যবস্থাপনা রয়েছে, চিন্তা করা হয়েছে সেটা খুবই সীমিত আকারে। একটা দ্বীপ, দ্বীপে এখানে কতজন লোক থাকতে পারবে সেটা একটা অবশ্যই অনুমান করা হয়েছে, বলা হচ্ছে যে 1,00,000 নেওয়া হবে সেখানে। কিন্তু এদের যে জীবনযাপনের যে প্রক্রিয়া তার মধ্যে তাদের জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পায়, সেক্ষেত্রে খুব অল্প দিনের মধ্যেই সেখানে কিন্তু স্থান সংকুলন আর হবে না সেখানে যারা থাকবে। আর এখন পর্যন্ত যেভাবে ব্যবস্থাপনা আছে সেটা সরকারি ভাবে সেটা প্রচারণাও হয়েছে, আন্তর্জাতিক মহলকে সেখানে নিয়েও যাওয়া হয়েছে দেখানোর জন্য। বলা চলে যে ইনফ্রাস্ট্রাকচার, মানে আমরা যদি বলি যে দালাল ঘর, সেখানে পানির সুপেয় পানির ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, জ্বালানির ব্যবস্থা, এগুলো করা হয়েছে। কিন্তু এর বাইরে যদি আমরা বলি যে সফটওয়্যারের যে জায়গাটি, মানুষকে আশ্বস্ত করার জায়গা, প্রথমত যেটা করা হয়নি এখন পর্যন্ত, এখন পর্যন্ত রোহিঙ্গাদের কোনো প্রতিনিধি দল সেই জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে দেখানো হয়নি, তাদেরকে বোঝানো এবং তাদের সাথে আলাপ আলোচনার জায়গা হয়নি। পুরো প্রত্যাবাসন প্রক্রিয়াতে কিন্তু গত 1-1.5 বছর ধরে সেটাই হচ্ছে যে সরকার আলাপ আলোচনা করে কিন্তু রোহিঙ্গাদের সাথে আলাপ আলোচনা করা, তাদের মধ্যে প্রতিনিধিত্ব করার মতো লোকজনও খুব বেশি নেই, কিন্তু তাদের সাথে আলাপ করে তাদেরকে আশ্বস্ত করা, তাদের মতামত গুলো নেওয়া, এই প্রক্রিয়াটা হয়নি। যেটি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ বলছে সেটা দরকার এই কারণে যে যারা সেখানে থাকবে, যারা সেটা ভাষণচর হোক বা ফেরত যাওয়ার ক্ষেত্রে যারা সরাসরি এটার ব্যাপারে এফেক্টেড হবে তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের মতামত গুলোকে প্রাধান্য দেওয়ার একটা প্রয়োজন রয়েছে। এই যতই আলাপ আলোচনা হয় সেখানে কিন্তু বড়দের মধ্যে হয়, কিন্তু ছোট যদি বলি যে রোহিঙ্গা নিজেদের মধ্যে, তাদের সাথে আলাপের জায়গাটা হয়নি। তো সেটার পরেও এটা একেবারেই ফেলে দেওয়ার মতো ব্যাপার নয় যে কিছু সংখ্যক মানুষের একটা সংকুলন হবে, কিন্তু এটার জন্য তাহলে এরকম আরো 10টি দ্বীপের কথা বাংলাদেশকে ভাবতে হবে, অথবা এ ধরনের দ্বীপ আশেপাশের দেশগুলোতে ভাবতে হবে। যেটি বললাম প্রথমেই যে এটি অতি সাময়িক একটি সমাধানের পথ দেখা হয়েছে, যেহেতু এই প্রক্রিয়াটি দীর্ঘায়িত হবে, তাদের যে সাংবিধানিক প্রক্রিয়া সেটি এদেরকে জাতিগত তাদের সত্তা হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি, ওখানে এখনো বিশেষ করে আরো কিছু সশস্ত্র আন্দোলন চলছে, এই এমত অবস্থায় খুব অচিরেই এটার কোনো সমাধান হবে না। এবং সেক্ষেত্রে যদি বলি এই ভাষণটা খুব একটা বাস্তবসম্মত না, দীর্ঘস্থায়ী চিন্তার ক্ষেত্রে বা দীর্ঘকালীন ভাবে যদি এদেরকে ব্যবস্থাপনা করতে হয় তাহলে এটা সঠিক সমাধান হবে না।
ধন্যবাদ।
জি আপা, আমি একটু এই বিষয়ে যেতে চাই ডক্টর ইমতিয়াজ আহমেদ আপনার কাছে। বাংলাদেশে সব শেষে গত জানুয়ারি মাসে জাতিসংঘের বিশেষ দূত ইয়াংগি লি সফর করেছেন এবং সে সময় তিনি ভাষণচরেও গিয়েছিলেন, আকাশপথে দেখেছেন, এবং দেখে এসে যখন ঢাকায় একটি সংবাদ সম্মেলন করেছেন তখন তিনি বলেছেন যে ভাষণচরে আসলে তাড়াহুড়ো করে স্থানান্তর করা ঠিক হবে না। সেটার পাশাপাশি তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সেটি হচ্ছে ভাষণচরে রোহিঙ্গাদের স্থানান্তর করা হলে মিয়ানমার এমন বার্তা পেতে পারে যে বাংলাদেশি রোহিঙ্গাদের জন্য দীর্ঘমেয়াদী ব্যবস্থা হয়ে যাচ্ছে, তাদের ফেরত না নিলেও চলবে, সেটি তিনি বলেছেন। আপনি কি মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক এবং বাংলাদেশ মিয়ানমারের সম্পর্কের মধ্য দিয়ে আসলে কি ভাষণচরের স্থানান্তর মিয়ানমারের জন্য কোনো বার্তা দেবে?
এখানে যে জিনিসটা আসলে প্রথমে বলা প্রয়োজন সেটা হলো 90,000 থেকে 1,00,000 মতন মানুষ এখন যেখানে আছে সেই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ। মানে যদিও গত মৌসুমে বৃষ্টির সেই ধরনের বড় ধরনের বৃষ্টি হয়নি, সেই হিসাবে হয়তো ইম্প্যাক্ট হয়নি, কিন্তু যে জায়গায় 1,00,000 মতন লোক আছে সেগুলো আসলেই ঝুঁকিপূর্ণ। এখন এই ঝুঁকিপূর্ণ যে অবস্থায় আছে তাদের সরণতা বলতে গেলে অনেকটা ইমার্জেন্সির মতন হয়ে পড়েছে। কারণ হচ্ছে যে ওখানে যদি এই মৌসুমে যদি বড় ধরনের ঝড় বা বৃষ্টি পড়ে তাহলে কিন্তু তারা একটা ঝুঁকির মধ্যে পড়বে। তো সেই হিসাবে আমার মনে হয় না যে এটা বাংলাদেশের সরকার যে ইচ্ছা করেই সরাচ্ছে বা ইত্যাদি। এখন কথা হচ্ছে কোথায় সরাবে, কারণ হচ্ছে যে অন্য সব জায়গায় তো জনবহুল সব জায়গায় মানুষ, সেখানে যদি কথা বলছি যদি সিলেট বা ময়মনসিংহে নেয় তাহলে অন্য ধরনের সমস্যা তৈরি হবে, প্রথমত সেই ধরনের জায়গাই নেই। তো এই একটা জায়গা আছে, এটা একটা বিষয় যেটা বুঝতে হবে যে ঝুঁকিপূর্ণ যারা আছেন তাদেরই সরানোর বিষয়টা অগ্রাধিকার পাচ্ছে। এক দুই হলো অলরেডি বলা হয়েছে সরকারের মধ্যে থেকে যে তারা জোর করে কাউকে ওখানে সরাবেন না, যদিও মোটামুটি যেটা মনিরও চেষ্টা করতে বলতে চেষ্টা করেছেন যে একটা ইনফ্রাস্ট্রাকচার হয়তো তৈরি হয়েছে। এখন তার মানে হচ্ছে যে রোহিঙ্গাদের হয় তাদের দেখাবে প্রথমে এবং তারপর যে তারা আশ্বস্তি বোধ করে যে এখন যেখানে ঝুঁকিপূর্ণ আছে তার থেকে, তার মনে রাখতে হবে যে আমাদের দক্ষিণাঞ্চল তো এমনি ঝুঁকিপূর্ণ, এটা বাংলাদেশিরা যারা আছেন যারা ওখানে থাকেন তাদের কাছেও বড় ধরনের যদি সেখানে ঝড় তুফান হয় জলস্রোত হয় বিশেষ করে তাহলে কিন্তু সবারই জন্য ঝুঁকিপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা বললাম বর্তমানে যেহেতু একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সেখানে সরাবার জিনিসটা অনেকটা জড়ি পড়ে গেছে। এখন মিয়ানমার সরকার কিভাবে এটাকে দেখবে এটা স্বাভাবিকভাবে ভালো প্রশ্ন, কিন্তু যেই জায়গায় আমরা মিয়ানমারের এখন এসেছি বোঝাই যাচ্ছে যে মিয়ানমার তার যে বলতে গেলে এখন পর্যন্ত বড় আকারে এটার সমাধানের মধ্যে যে এখন আসেনি তার একটা বড় কারণ হচ্ছে যে এবার আন্তর্জাতিকভাবে একটা মোটামুটি কনসেনসাস তৈরি হয়েছে, একটা দুটো বড় দেশ বাদে আমি যদি বলি মোটামুটি কনসেনসাস তৈরি হয়েছে যে এবার একটা জেনোসাইড বা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বা ওয়ার ক্রাইম হয়েছে, যেটা 70-এর দশকে বা 90-এর দশকে এবার বিষয়টা কিন্তু ভিন্নতর এবং যার জন্য কিন্তু সে অনেকটা বলতে গেলে এখন পর্যন্ত বেঁকে বসেছে, যদি আমি শব্দটা ব্যবহার করি যে ঠিক আছে আমি দেখবো কতদূর যায়। অন্য কথায় ওই আন্তর্জাতিকতার যে বিষয়টা এটা আমি মনে করি যে এই বছরে আরো বাড়বে। এখানে একটু তাড়াতাড়ি বলে নেই যে গত বছরে বাংলাদেশের জন্য একটা বড় ধরনের সমস্যা ছিল, সেটা হলো গত বছর বাংলাদেশের নির্বাচনের বছর ছিল, এবং যে কোনো রাষ্ট্রে সরকারি দল বিশেষ করে যখন নির্বাচন হয় সেটাই বড় করে দেখেন এবং সেটা সমাধান করার জন্যই চেষ্টা করেন। এবং যেহেতু নির্বাচন তো হয়ে গেছে, এখন এই সরকারের পাঁচ বছরে একটা ম্যান্ডেট তৈরি হয়ে গেছে, আমি মনে করি যে এই আন্তর্জাতিকতার বিষয়টা এই বছরে বাড়বে, আমাদের হয়তো আর একটু অপেক্ষা করে দেবে, তখন হয়তো আমি মনে করি যে মিয়ানমার সরকারের এখন যে অবস্থা সেই থেকে হয়তো একটু নড়ে চড়ে বসে উঠবে, যার জন্য ভাষান্তরে নেয়ার সাথে কিছুটা হয়তো রাজনৈতিক বিষয় থাকতে পারে, কিন্তু যেহেতু ঝুঁকিপূর্ণ বিষয়টা রয়ে গেছে আমি মনে করি যে অনেকটা না উপায় বলতে গেলে সরকার ওইভাবে চিন্তা করছে যে তারা এদের কোথায় নেবে, কারণ বাই চান্স যদি কিছু হয়ে থাকে বা যদি বড় ধরনের ঝড় হয় বা বৃষ্টিপাত যদি হয় কক্সবাজার ওই এলাকায় তখন কি হবে?
হ্যাঁ, চর এলাকায় তো আরো ক্ষতিগ্রস্ত হয়, সেটা স্বাভাবিক, সেটা চিন্তা করা, এবং এটা একটি উদ্বেগের কারণ সব পক্ষেই, যারা আশ্রয় নিয়ে আছেন এতদিন তাদের ক্ষেত্রে এবং বাংলাদেশ সরকার এবং জনগণের জন্যও একটি চিন্তার বিষয়।
জি আপা, সেক্ষেত্রে আমরা একটু মাঠ পর্যায়ের কি খবর জেনে আসি। আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল আমাদের সঙ্গে রয়েছেন। শাকিল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে ক্যাম্পগুলোতে কি অবস্থা, রোহিঙ্গারা কোনো ধরনের সংখ্যার মধ্যে আছে কিনা, এই যে প্রাকৃতিক দুর্যোগ আসছে বিশেষ করে এই বর্ষা মৌসুমে বাংলাদেশে, আমরা দেখি যে
বর্ষা মৌসুম শুরু হতে যাবে, এর মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে গেছে কয়েকবারই
এবং ভূমিধসের ঘটনা ঘটে আপা বর্ষাকালে, তো সব মিলিয়ে আপনি যদি আমাদেরকে একটু মাঠ পর্যায়ের খবর জানান কি অবস্থা।
হ্যাঁ ঠিক, একেবারেই সঠিক বলেছেন। 29 এপ্রিল আমাদের 1991 সালের একটা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের ইতিহাস আছে, তো বৈশাখেই অনেক বেশি আসলে কালবৈশাখী ঝড় হয় বা বর্ষার সময় অনেক ধরনের আমাদের প্রাকৃতিক দুর্যোগ মুখোমুখি হতে হয় কক্সবাজার অঞ্চলটাতে। তো গত বর্ষায় আমরা এটা লাকিলি আসলে কোন ধরনের বড় ধরনের ঘটনা ঘটেনি, তবে প্রায় 2 লক্ষের মতো যে রোহিঙ্গা ঝুঁকিতে আছে ধারণা করা হচ্ছে, সেখান থেকে প্রায় লক্ষাধিক রোহিঙ্গাকে কুতুপালং স্যাংশন ক্যাম্পে সরিয়ে নেওয়া হয়েছিল, এরপরও এখনো অনেকেই ঝুঁকিপূর্ণ আছে এরকম বলা হচ্ছে। তো এখন তবে প্রত্যাবাস সবারই তো একটা প্রত্যাশা ছিল প্রত্যাবাসনটা হবে, তো প্রত্যাবাসনটা যথাসময়ে হয়নি, এটা আসলে বলা হচ্ছে প্রত্যাবাসন এটা বিলম্বিত হতে পারে আরো অনেক বেশি। এই কারণে রোহিঙ্গাদের মাঝে যেমন ধৈর্য কমেছে, স্থানীয়দের মাঝেও কিন্তু অসন্তোষ তৈরি হচ্ছে, এতে করে বিভিন্ন সামাজিক সমস্যা দেখা দিয়েছে ক্যাম্পে এবং কক্সবাজারের স্থানীয় ক্যাম্পের এলাকার। আপনারা জানেন কক্সবাজারের উকিয়া টেকনাফ অঞ্চলে যে এলাকায় রোহিঙ্গারা আছে সেখানে স্থানীয় মানুষের সংখ্যা যদি আমরা 500,000 ভাবি বলি, কিন্তু সেখানে এর বিপরীতে কিন্তু এতে করে রোহিঙ্গা বা স্থানীয়দের মধ্যে একটা
জি শাকিল, আমরা এটাও জানি যে স্থানীয় মানুষজন তাদের নানা দাবি নিয়ে আন্দোলন করছে, তারা বিক্ষোভ করেছে জেলা প্রশাসনের সামনে।
শাকিল হয়তো মনে আছে যখন আমরা গত বছরে গিয়েছিলাম তখন কয়েকজনই স্থানীয় পর্যায়ে যখন আমরা তাদের সাথে সাক্ষাৎ করি তারা বলেছিলেন যে আমরা যদি 400,000 হই রোহিঙ্গা শরণার্থীরা হচ্ছেন সেই জায়গায় 11,00,000। তো এই যে একটা বিরাট ব্যবধান মানে সৃষ্টি হচ্ছে, এটা তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করছে, কারণ জিনিসপত্রের দাম বাড়ছে, বাড়িঘরের দাম মানে ভাড়া যারা নিচ্ছেন তাদের সেগুলো বেশি
ভাড়া দিতে হচ্ছে,
বন জঙ্গল কেটে সাফ করে ফেলা হচ্ছে, সবকিছু নিয়ে স্থানীয় বাসিন্দারা খুবই মানে চিন্তায় আছেন, চিন্তা ভাবনা যে তাদের কি অবস্থা দাঁড়াবে।
আমাদের সঙ্গে আসলে আমাদের এই অনুষ্ঠানটি যেহেতু ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে, ফেসবুকে অনেক দর্শক প্রশ্ন করেছেন, মন্তব্য করেছেন, টেলিফোনেও অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা কয়েকজনের প্রশ্ন নিয়ে টেলিফোনে আমাদের সঙ্গে একজন শ্রোতা রয়েছেন। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্য
থেকে বলছেন, আপনার নামটা পুরো বলুন।
হ্যালো,
আমি মুকুল সর্দার।
জি
শুনতে পাচ্ছেন?
জি, আমাদের দীর্ঘদিনের শ্রোতা, আমরা জানি, আপনাকে চিনি। জি বলুন।
আমি মুকুল সর্দার, খুলনার দাকক থেকে আজকে আলাপন অনুষ্ঠানের সঞ্চালক এবং আলোচক বৃন্দদের এবং একই সাথে দর্শক শ্রোতা যারা অনুষ্ঠান শুনছেন বা ফেসবুকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
ধন্যবাদ।
আমরা এই যে একটু আলোচনা শুনছিলাম, শুরু থেকে শুনছি, যেটি একটু আগে যেটি আলোচনা হচ্ছিল যে প্রত্যাবাসন কি দীর্ঘায়িত হতে পারে, আমার প্রশ্ন হচ্ছে যে প্রত্যাবাসন কি আদৌ সম্ভব হবে?
যে
সম্ভব না হয় সেটি হচ্ছে যে তাহলে এই যে রোহিঙ্গা জনগোষ্ঠী এখানে আছে আমাদের বাংলাদেশে আমাদের এখানে আছে তাদের ভবিষ্যৎ কি আসলে কি হবে?
জি সেটাই আমাদের আজকের আলাপনের বিষয়।
যেটি হচ্ছে যে এখানে আন্তর্জাতিক যে সংগঠনগুলি আছে
জি
তাদের কি কোনো ভূমিকা তারা এখানে রাখতে পারে কিনা বা কার্যকর কোনো ভূমিকা তারা রাখতে পারে কিনা?
মুকুল সর্দার, আপনার এই প্রশ্ন নিয়ে আমরা দুজনের কাছেই যাব। আমাদের প্যানেলে যারা রয়েছেন, আমাদের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ রয়েছেন এবং শরণার্থী এবং অভিবাসন বিষয় নিয়ে যিনি কাজ করছেন বিশ্লেষক বিশেষজ্ঞ আসিফ মুনির। তো আমি প্রথমে অধ্যাপক ইমতিয়াজ আহমেদের কাছে যাই।
তাদের কাছে যাওয়ার আগে এই একই সংশ্লিষ্ট অনেকগুলো প্রশ্ন এসেছে ফেসবুকে, সেগুলো একটু পড়ে দিব। যেমন এমডি তাওহিদুল ইসলাম বাবু, তিনি প্রশ্ন করেছেন, মিয়ানমারকে আন্তর্জাতিক ভাবে চাপে ফেলা যাচ্ছে না কেন? মিয়ানমারের খুঁটির জোর কোথায়? এটি একটি প্রশ্ন। আরেকজন হচ্ছেন রাজিবুল হাসান, তিনি বলেছেন, দিন দিন পরিস্থিতি ভয়াবহ হচ্ছে, রোহিঙ্গা শরণার্থীরা স্বেচ্ছায় নিজ দেশে যাওয়ার চেষ্টা করছে না, তারা বাংলাদেশের ভূখণ্ডে খুব সহজে আশ্রয় পাওয়া সহ নানা আন্তর্জাতিক সুবিধায় অকর্মী হয়ে উঠছে, বাড়ছে স্থানীয়দের সঙ্গে দ্বন্দ্ব, সুতরাং এখনই চূড়ান্ত সময়, তা না হলে ভবিষ্যতে অবস্থা ভয়ঙ্কর আকার ধারণ করবে। আমাদের আসলে অনেক শ্রোতা প্রশ্ন করেছেন। আশিস মণ্ডল, তিনি একটি মন্তব্য করেছেন, এত ছোট দেশে আমরা কিভাবে জায়গা দেব, বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে। এমডি ইরশাদ, তিনি বলেছেন, এখানে বাংলাদেশ সরকার আন্তর্জাতিকভাবে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে। অনেক অনেক মন্তব্য, অনেক অনেক প্রশ্ন। আমরা আপনি যেমনটা বলছিলেন ইমতিয়াজ আহমেদ, ওনার কাছে আমরা ফিরে যাই। জি ইমতিয়াজ আহমেদ, আপনার কাছে যেমনটা আমাদের শ্রোতারা প্রশ্ন করেছেন, একই সঙ্গে আমার ছোট আরেকটি প্রশ্ন যুক্ত করে আপনার কাছে যেতে চাই, একসঙ্গে আপনার কাছ থেকে সবগুলো উত্তর চাইব। গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের তদন্তকারীরা একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং তারা মূলত আসলে মানুষের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে 18 মাস ধরে পর্যবেক্ষণ করেছেন এবং 850 জনের সাক্ষাৎকার নিয়েছেন। তারপরে তারা সেই প্রতিবেদনটি দিয়েছেন এবং সেখানে তারা বলেছেন, সেনা অভিযানে 10,000 মানুষ নিহত হয়েছে এবং সম্ভবত এটি এই তথ্য রক্ষণশীল, মানে আরও বেশি হতে পারে। এবং তারা বলেছেন যে সেনাবাহিনীকে মিয়ানমারের রাজনীতি থেকে সরানো উচিত। এই প্রস্তাবটি বড় আকারে এসেছে। আপনি কি মনে করেন, আসলে মিয়ানমারের রাজনীতি থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করলে বা সরালে কি রোহিঙ্গা সমস্যার সমাধান হবে?
মনে হয় না।
জিনিসটা আসলে বুঝতে হবে যে যেহেতু আইসিসি প্রক্রিয়া যদি আমি বলি বা যে কোনো ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যখন জেনোসাইড বা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি নিয়ে বসে, তখন পুরো মিলিটারি বা পুরো দেশকে নিয়ে বসে না, তারা একেবারে বলতে গেলে ইন্ডিভিজুয়াল টার্গেটেড কে করেছে সেই হিসাবেই কিন্তু বিচার সাজানো হয়। তো এখন পর্যন্ত যেই পর্যায়ে এসেছে তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে এই বিষয়টা, এই জেনোসাইডের বিষয়টা এবার কোনোভাবেই কিন্তু ছাড় পাবে না, মানে যেভাবেই হোক না কেন, যেহেতু অলরেডি লিগাল ইনস্ট্রুমেন্টগুলো কাজ করা শুরু করে দিয়েছে। এখানে যদি রিপ্যাট্রিয়েশন যদি শুরু হয়ে যায়, আমি কথা বলছি, এবং 100% রিপ্যাট্রিয়েশন হয়ে গেলেও কিন্তু এই বিষয়টা কিন্তু থেকে যাবে। এখানে যে জিনিসটা বলা দরকার সেটা হলো, 70-90 দশকে যদিও বড় ধরনের এক্সোডাস হয়েছিল এবং অনেকে আশ্রয় নিয়েছিল এবং আবার ফেরত
গিয়েছিল,
যদিও কিছু সংখ্যক হয়ে গিয়েছিল, কিন্তু তখন এই জেনোসাইড বা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বা ইন্টারন্যাশনাল লিগাল ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু এই পর্যায়ে আসেনি। তার কয়েকটা এক্সাম্পল ধরলে হবে, একটা হলো আইসিসি তখন ছিল না, এখন আইসিসি হয়েছে, এগুলো এক। দুই, তখন আর টু পি বলে কিছুই ছিল না, রাইট টু প্রোটেকশন, এবার রাইট টু প্রোটেকশন বলে জিনিস আছে। তৃতীয়, ধর্ষণ অ্যাজ এ জেনোসাইডাল অফেন্স এটাও ছিল না, যেটা এখন রেপ ইজ এ জেনোসাইডাল অফেন্স হিসাবে ইন্টারন্যাশনালি স্বীকৃত আছে। এই কতগুলো জিনিস হওয়ার ফলে যেটা হয়েছে যে এবার এই জেনোসাইড বিষয়ে থাকার ফলে বিষয়টা কিন্তু একটা আন্তর্জাতিক বিষয়, এটা কিন্তু বাংলাদেশ মিয়ানমারের বিষয় না। এটা যদিও আমরা চেষ্টা করছি বা সরকার হয়তো
বাইল্যাটারালি
চেষ্টা করেছে এবং প্রথম দুই যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হয় সরকারও বুঝতে পেরেছে, যেটা আমি বললাম যে যেহেতু নির্বাচনের কারণে হয়তো কিছুটা হয়তো ধীর গতিতে যাচ্ছিল, কিন্তু আমি মনে করি যে 2019 বাংলাদেশ সরকারের বডি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হবে, এমনকি আরো কতগুলো জিনিস হয়তো স্পষ্ট বলবে যে আসলে কি করা প্রয়োজন এবং সেই জায়গায় হয়তো একটা আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টা করবে। তো আমি এখনো মনে করছি যে আগামীতে পুরো মিয়ানমার মিলিটারি, সেটা আমার মনে হয় না সেই জায়গায় আমাদের নজর দেওয়া উচিত। যারা যেই রেজিমেন্ট করেছে, যেই ব্যক্তি ছিল বা যে প্রশাসনের দায়িত্বে ছিল তাদের চিহ্নিত করা, এবং ওটা শুরু হয়েছে। এবং এটাও আমি তাড়াতাড়ি বলে রাখি যে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন কয়েকজনের বিরুদ্ধে, সাতজন আটজনের বিরুদ্ধে অলরেডি কিন্তু স্টেপও নিয়েছে এবং তাদের বিরুদ্ধে স্যাংশনও তৈরি করেছে।
কিন্তু আমি
জায়গায় আমাদের আরো একটু বাড়াতে হবে।
জি, আমি
আরেকটি কথা বলতে চাই যে যেটা আন্তর্জাতিক দিকে মানে নজর দিচ্ছেন, বাংলাদেশ সরকার এখন দ্বিপাক্ষিকভাবে নয় আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যেতে চাচ্ছেন। গতকালই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন, তিনি বলেছেন যে তারা আগামীতে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ব্রুনাই যাবেন এবং সেখানে মিয়ানমার আর রোহিঙ্গা শরণার্থীদের এই প্রসঙ্গটা উত্থাপন করবেন সেখানে। তার মানেই তারা এখন বিভিন্ন জায়গায় গিয়ে সেটা উঠাতে চাচ্ছেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে বারবারই তার ভাষণে এর উল্লেখ করেছেন, গত বছরও সেটা জাতিসংঘে ভাষণের সময় তিনি রোহিঙ্গা শরণার্থীর সমস্যার কথাটা তুলে ধরেন।
জি আপা, আমাদের সঙ্গে আরো অনেক শ্রোতা রয়েছে। আরো একটি
দীপক চক্রবর্তী,
আমাদের আরেকজন শ্রোতা দীপক চক্রবর্তী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দীপক চক্রবর্তী, আপনার প্রশ্ন অথবা মন্তব্যটি যদি আমাদের করেন।
হ্যাঁ জি, তাইজুল ভাই, ওকে আপা নমস্কার।
নমস্কার, বলুন।
তাইজুল ভাই, ওকে আপা ভালো আছেন?
হ্যাঁ ভালো।
অনেকদিন পর আমাদের তাইজুল ভাইকে এবং ওকে আপার সাথে আমরা মানে পেলাম, খুব ভালো লাগতেছে।
আমি তো থাকতে চাই, আপা আমাকে নেন।
তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ফেসবুকে লাইভও দেখতেছি, তার সাথে আবার অনুষ্ঠানে একত করতেছি।
আপনার প্রশ্ন এবং মন্তব্য কিছু আছে?
জি হ্যাঁ আপু, আমার প্রশ্ন ও মন্তব্য হচ্ছে, সেটি হলো আমাদের যে রোহিঙ্গা যারা আমাদের মিয়ানমারের যারা এখানে আছেন, আমরা জানি এই রোহিঙ্গা গুলো আমাদের বাংলাদেশে আনাচনে কানাচানি ছড়িয়ে যাচ্ছে। এক পক্ষে আমাদের সরকার যেমন ঠেকাচ্ছে, তাও আমরা দেখতেছি সকল বাড়ি ঘরে কাজকামে সকল কিন্তু আমরা এই রোহিঙ্গা ছড়িয়ে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই রোহিঙ্গাদের জন্য সামনে যে বর্ষাকাল, এবং যে বর্ষাকাল অলরেডি শুরু হয়ে গেছে, ঘন ঘন বা বজ্রপাত হচ্ছে, সেই এই বজ্রপাতের যে সামনে আসতেছে, সেই এবার আমার কতটুকু তাদের প্রতি সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিতে পারবো? এবং ওই দেশে যেমন আমাদের যে বড় বড় রাষ্ট্রগুলো যে আছে, এই চিন্তা ভাবনা কি আমার করতেছে যে ওদেরকে আমরা নিয়ে আসা এখানে আনবে কিনা, এবং ওরা নিয়ে আবার মিয়ানমারে কি আসবে কিনা, এটা কতটুকু আমাদের আরো মানে বড় বড় দিদি আছে যেগুলো দায়িত্ব ভূমিকা পালন করে, তারা মানে চিন্তা ভাবনা কি আমার করতেছে আর কি।
যেহেতু উনি অভিবাসন এবং এই কাজেই জড়িত শরণার্থীর সমস্যা নিয়ে, আসিফুনির আপনি কি বলবেন?
জি, আমি একটু ইন্টারেস্টের যে কথা সেগুলো একটু অ্যাড করে শ্রোতা যারা বলছিলেন সেটা বলে তারপর শেষ প্রসঙ্গটা এখনকার অবস্থা নিয়ে। একটা হচ্ছে যে আন্তর্জাতিক মহলে এই এবার হয়তো কিছুটা, এটাও ঠিক, এখন যেহেতু একটা পাঁচ বছরের জন্য সরকার একটা ম্যান্ডেট নিয়ে এসেছে, হয়তো এখানে কিছু পদক্ষেপ নেবে। যেটা বড়ভাবে দরকার সেটা হচ্ছে যে একটা কর্মকৌশলের মতো, এবং সেটা আমি এবার বলছি যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের যেতেই হবে। এই জিনিসটা যেটা বললাম একদম ঠিক, যে আন্তর্জাতিক ভাবে একটা জায়গা আসছে, এটা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে প্রক্রিয়াটি, এটা এটুকু মাথায় রাখতে হবে যে এখানে দুটো আলাদা জায়গা আছে। তো একটা হচ্ছে জাতিসংঘ, যেখানে বিশেষ করে নিরাপত্তা পরিষদ, সেখানে কিন্তু আছে যে বড় রাষ্ট্রগুলো মিয়ানমারের পক্ষ নিচ্ছে, সেই অবস্থান তো খুব বেশি পরিবর্তন হয়নি। কাজে আমাদের পররাষ্ট্র নীতির মধ্যে ওইটা একটা আসতে হবে যে আমি কি করে বিশেষ করে রাশিয়া চীন এদেরকে এদের সাথে সমঝোতা আসা, অন্তত এটুক যে এই যে রোহিঙ্গারা এদের যে নাগরিকত্বের বিষয়টি, এদের যে অস্তিত্বের বিষয়টি, এটা যে মিয়ানমারেরই দায়িত্ব, এই জায়গাটাতে বোঝানোর জায়গাটা। তো আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে প্রতিনিধি দল এবং একদম উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনের সাথে এবং সেখানে অন্যান্য এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এটা আলাপ আলোচনা এবং মিয়ানমারকে চাপ দেওয়ার ক্ষেত্রে কি করবে, এটা হচ্ছে জাতিসংঘের জায়গা। আর আন্তর্জাতিক অপরাধ আদালত, সে তার একটা প্রক্রিয়া, নিজস্ব প্রক্রিয়া চলছে। এখানে তার কিছু প্রতিনিধিরা কিন্তু গত কয়েক মাসের মধ্যে এসেছেন, এখানে সামনেও আসবেন, তাদের কারো কারোর সাথে আমাদের যখন ঢাকায় সাক্ষাৎ হয়েছে, সেটাতে আমরা যেটুকু বুঝতে পেরেছি যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রক্রিয়া গুলো হয়, এখানে সাদ্দাম হোসেন বলেন বা তারও আগে বা যুগোস্লাভিয়ার ব্যাপারে, যাদের যাদের ব্যাপারে প্রক্রিয়াগুলো হয়েছে, এগুলো কিন্তু অনেকদিন সময় লেগেছে। এবং তাদের কারো কারো ধারণা হচ্ছে যে এই ক্ষেত্রে যদি সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে, সেটা সামরিক নেতা হোক, রাজনৈতিক নেতা হোক, প্রক্রিয়া আসলে এই প্রক্রিয়া 8-10 বছর লেগে যেতে পারে। অর্থাৎ একই ব্যাপার যে সমস্যা সমাধান হয়তো হতে পারে যদি তাদেরকে চাপটা দেওয়া হয়, কিন্তু সেখানেও বড় ব্যাপার হচ্ছে তারা, তাদের যদি ধরা যায় যে তাদের অপরাধী হিসেবে, আন্তর্জাতিক অপরাধী হিসেবে তাদেরকে অভিযুক্ত করা হলো, তার মানেই কিন্তু তারা যে মিয়ানমার তখন দাবিভাবে রোহিঙ্গাদেরকে গ্রহণ করতে সেই পর্যায়ে কিন্তু তখন আসবে না। সেখানে ওই যে তাদের নাগরিকত্বের প্রদানের যে বিষয়টি, সেটি ব্যাপার কিন্তু থেকেই যাচ্ছে। তো সেটার বিকল্প নেই আন্তর্জাতিক সংস্থাও না, আপনার যে শ্রোতারা যারা বলছিলেন, এখানে আন্তর্জাতিক সংস্থা থেকে আলাদা করতে হবে রাষ্ট্রকে। বড় বড় যে দেশগুলো আছে, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তারা যদি বড় ভূমিকা রাখতে পারে, এবং আমাদের প্রতিবেশী দেশের মধ্যে চীনের কথা, ভারতও কিছুটা, চীন আরো বেশি, এরা যদি কোনোভাবে তাদের স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে বা তাদের স্বার্থ রক্ষা করেই মিয়ানমারকে চাপ দিতে পারে, তবে যদি কোনো সমাধান আসে। আর তাতে শেষটুকু যোগ করি যে এখনকার যে অবস্থা, হ্যাঁ গতবার খুব বেশি দুর্যোগ হয়নি বা অন্তত দুর্যোগের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি, অল্প কিছু ঘটেছে মানুষ হতাহতের ঘটনা, কিন্তু সেরকম ঘটনা কিন্তু পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে ওই অঞ্চলে, যেটা ইন্টারেস্টও বলছি যে ওই অঞ্চল কিন্তু ঝুঁকিপূর্ণ এলাকা, বিভিন্ন মানে বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ। তো সেই হিসেবে কিন্তু প্রস্তুতি আন্তর্জাতিক সংস্থার সেখানে জড়িত থাকার কারণে অনেক ধরনের পূর্ব প্রস্তুতি কিন্তু সেখানে নেওয়া হয়। সেখানে থেকে শুরু করে স্থানান্তর, এবং শুধুমাত্র ভাষান্তর না, স্থানীয়ভাবে যদি কোনো জায়গায় স্থানান্তর করা হয়েছে, যেমন অলরেডি একটি প্রক্রিয়া, সেটিও আমাদের জন্য কিছুটা চাপে, যে উখিয়ার আরেকটি অঞ্চল যেখানে এখনো বনভূমি রয়েছে, সেখানে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সেখানে স্থানীয় প্রশাসন আলাপ আলোচনার মধ্যে এখনো আছে, যে সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সহ যে নতুন জায়গা অধিগ্রহণ করা হয়েছে, সেখানে কিছু স্থানান্তর করা যায় কিনা, যারা একেবারে ইমিডিয়েটলি ঝুঁকির মধ্যে আছে।
কিন্তু বাংলাদেশ তো এমনিতেই, হ্যাঁ বাংলাদেশে তো স্থানের কোনো মানে কোনো সংকুলনই নেই, বাংলাদেশের জনসাধারণের চাপে বাংলাদেশ নিজেই জর্জরিত, এবং সেখানে যদি নতুন করে আরো কারোর জন্য আবাসস্থল গড়ে তুলতে হয়, সেটা একটা বিরাট চাপের সৃষ্টি করবে, তাই না? তো
আমি জি, আমাদের আসলে যেমনটা বারবারই বলছি, আমাদের অনেক শ্রোতা ফেসবুকে মন্তব্য করেছেন, আমরা দুঃখিত যে আপনাদের সবার মন্তব্য পড়তে পারছি না, আপা কয়েকটা পড়ে দেই।
টেলিফোনেও আসতে চাচ্ছেন, এখন আর টেলিফোন লাইন আমাদের।
জুবায়ের চৌধুরী, তিনি একটি মন্তব্য করেছেন, বাংলাদেশ সরকারের পক্ষে রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠাতে পারবে না, তাদের ওই ক্ষমতা নেই, বাংলাদেশ সরকারের সমালোচনা করেছে। শঙ্কর হালদার, তিনি বলেছেন আমেরিকার সহায়তা ছাড়া রোহিঙ্গার শরণার্থী সমস্যার সমাধান কিন্তু সম্ভব নয়। সিদ্ধার্থ ভট্টাচার্য, তিনি মন্তব্য করেছে সব দেশগুলি চাপ সৃষ্টি করলে মিয়ানমার ফেরত নিতে বাধ্য হবে। আমি এই মন্তব্যগুলো সঙ্গে ডক্টর ইমতিয়াজ আহমেদ, আমাদের আসলে সময় নেই, আপনার কাছে একটু জানতে চাই, বাংলাদেশ সরকার সাম্প্রতিক সময়ে খুব জোরে সোরে একটি প্রস্তাব তুলে ধরার চেষ্টা করছে, সেটি হচ্ছে রাশিয়া, চীন, ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলোর তত্ত্বাবধানে মিয়ানমারের অভ্যন্তরে একটি সেফ জোন তৈরি করা, যেখানে মিয়ানমারে রোহিঙ্গারা থাকবেন। আপনি কি মনে করেন
নিরাপদে থাকবেন?
জি, আপনি কি মনে করেন সেটি আদৌ সম্ভব? যদিও প্রশ্নটা কঠিন, কিন্তু অল্প সময় যদি উত্তর দেওয়া যায়।
আমার মনে হয় ভালো সময় এই প্রশ্নটা করা হয়েছে। মানে যে জিনিস খেয়াল রাখতে হবে যে বর্তমানে ভুটানের চেয়েও বড় একটা পপুলেশন বাংলাদেশে বসবাস করছে, এবং এটা মনে রাখতে হবে যে ভুটানের পপুলেশন 8 লাখের কম, এখানে 11 লাখের উপর, এবং ভুটান 7000 বছর লেগেছে ভুটান হতে, এটা 3 মাসে হয়েছে। এই জিনিসটা যদি আমরা একটু মাথায় রাখি যে একটা নতুন দেশ আসলে বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে 3 মাসে, সেই হিসাবে যদি বলা হয় তাহলে আমি বলতে বাধ্য যে আমাদের যে জিও এনজিও যে পার্টনারশিপ আছে, সেই এই হিউম্যান ডিজাস্টারটা মোটামুটি ভাবে একটা মোকাবেলা করতে পেরেছে। এখন কথা হচ্ছে যে তাহলে এই কোন জায়গায় যাবে, সেই জায়গায় বর্তমান ভাবে যেভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে, একটা বড় আকারে প্রধানমন্ত্রী কিছুটা ইও বলেছিলেন গতবার যখন জাতিসংঘে গিয়েছিলেন, এবার যখন যাবেন এটা হয়তো আরো স্পষ্ট করে বলবেন, বিশেষ করে সেই জোনের ব্যাপারটা। এবং সেখানে স্বাভাবিকভাবে যেই 5টা দেশ আছে সিকিউরিটি কাউন্সিলে যাদের ভিটো পাওয়ার আছে, তাদের সাপোর্টটা দরকার, এবং সেখানে সহজেই বোঝা যাচ্ছে যে একটা দেশ, বিশেষ করে চীন, এখন পর্যন্ত হয়তো আমি যেটা বলবো যে মিয়ানমারের সাথে আছে। যদিও চীন যেই তিন পদক্ষেপ যেই বলেছে তার সাথে কিন্তু কফি আনান কমিশনের রিপোর্টের সাথেও মিলে যাচ্ছে এবং প্রধানমন্ত্রীর যে পাঁচ দফা যে অ্যাপ্রোচ স্টেজ সেটাও মিলে যাচ্ছে। তো একটা কনসেনসাস কিন্তু তৈরি হচ্ছে। এখন দেখা দরকার যে এটাকে আমরা কত ত্বরান্বিত করতে পারি। এই জায়গায় আমি মনে করি যে সব ধরনের প্রেশার দরকার। এটা শুধু বাংলাদেশের বিষয় না, এটা আমেরিকার ইউনিভার্সিটিতে যেভাবে হইচই করা উচিত, ইউকে ইউনিভার্সিটিতে যেভাবে হইচই করা উচিত, বা লন্ডন শহরে যেভাবে হইচই করা উচিত, অস্ট্রেলিয়াতে সেভাবে করা উচিত, জাপানেও করা উচিত। কারণ হচ্ছে যে আমি আমার কাছে যে হিসাব আছে 19টি দেশের মধ্যে কিন্তু রোহিঙ্গারা বসবাস
করছেন। হ্যাঁ, এখানে আমেরিকাতে অনেকেই আসছেন এবং এর আগেও এসেছেন, অনেকে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, অনেকে গত দু এক বছরের মধ্যেই আসছেন এবং জাতিসংঘের সহায়তায় আসছেন।
এই যে বাইশটা যেটাই হলে এতগুলো দেশের বিষয় যেখানে রোহিঙ্গারা ছড়িয়ে আছে, এদের সব দেশেরই কিন্তু মাথা ব্যথা। যার জন্য আমি যথেষ্ট এখনো আশাবাদী যে আন্তর্জাতিক এই প্রেশারটা যখন বাড়বে তখন চীনও বুঝতে পারবে যে এই মিয়ানমারের সাথে থেকে এইভাবে থেকে তার ভবিষ্যতে লাভ নেই, তখন আসলে পরিবর্তনটা হবে।
ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং আসিফ মনির, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের সঙ্গে থাকার জন্য। তাহিদ
জি আপা, আজকের মতো আমরা এখানেই শেষ করছি।
এই
অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
শুরুই করছি ভারতের একটি খবর দিয়ে। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জীবনী চিত্র নিয়ে রিপোর্ট চাইল ভারতের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এই ছবিটি খতিয়ে দেখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরকে এ ব্যাপারে রিপোর্ট জমা দিতে বলছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
বাঘিনী নামে ওই ছবির মূল চরিত্র ইন্দিরা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য সংগ্রাম করেন, গ্রামবাসীরা তাকে দিদি বলে ডাকেন। নির্বাচন কমিশন এই ছবিটি খতিয়ে দেখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে এ ব্যাপারে রিপোর্ট জমা দিতে বলেছে। প্রথমে সিপিআইএম, পরে বিজেপির তরফে বিষয়টি কমিশনের নজরে আনা হয়। রাজ্য বিজেপির তরফে দাবি করা হয়েছিল ছবিটির বিষয়বস্তু খতিয়ে দেখে নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ছবি মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হোক। তেমন কিছু করার দরকার আছে কিনা এখন সেটাই খতিয়ে দেখবে কমিশন। এর আগে নির্বাচনী প্রক্রিয়ার মাঝখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনীচিত্র মুক্তি পাওয়ার কথা ছিল। বিরোধী দলগুলোর অভিযোগের ভিত্তিতে কমিশন একেবারে শেষ মুহূর্তে তা স্থগিত করে দেয়। বাঘিনীর নির্মাতাদের বক্তব্য, এটি মমতার জীবনীচিত্র নয়, তাঁর জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি কাহিনীচিত্র। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
2016 প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতার বিষয়ে মুলারের তদন্ত যুক্তরাষ্ট্রের বর্তমান এবং সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের বিচার কাজে বাধা দেওয়ার বিষয়ে একটা আভাস দিচ্ছে এবং নির্বাচনের পর যেসব সিদ্ধান্ত নেওয়া হয় তার যথার্থতা প্রমাণ করে। তবে একই সঙ্গে বৃহস্পতিবার বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত রিপোর্টটি সতর্ক করে দেয় যে আমেরিকান গণতন্ত্রকে খর্ব করার লক্ষ্যে মস্কোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রাক্তন এবং জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা বিশেষভাবে সতর্ক করে দিয়েছেন যে বিশেষ কৌশলের এই রিপোর্টে প্রমাণ পাওয়া যায় যে রাশিয়া তার লক্ষ্য হাসিলের জন্য মস্কোর হয়ে কাজ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাজে লাগাতে সক্ষম হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নটরডাম ক্যাথিড্রালের মারাত্মক অগ্নিকাণ্ড পরবর্তী পরিস্থিতি নিয়ে আজ জাতিসংঘের সাংস্কৃতিক বিষয়ক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ম্যাক্রো শুক্রবার এলিসে প্যালেসে ইউনেস্কোর প্রতিনিধিদের সঙ্গে মিলিত হন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন অড্রিয়াস রিগাস, ফেসবুক লাইভের দায়িত্বে ছিলেন সঞ্জনা ফিরোজ, আমি সুগুপ্তা নাসরিন কুইন এবং
আমি তাহিরা কিবরিয়া।
সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.